الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে, আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা যে আত্মিক ব্যাধির বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে খেয়ানত। আমরা এই অনুষ্ঠানে খেয়ানতের সংজ্ঞা, কোরআনে করিমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা রয়েছে, তাফসিরের মধ্যে কী এসছে, হাদিসের মধ্যে এ ব্যাপারে কী বর্ণনা করা হয়েছে, এবং এই খেয়ানত থেকে বাঁচার উপায়টা কী, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দেরি না করি আমরা খেয়ানতের সংজ্ঞা শুনি। যে শরীয়তের অনুমতি ছাড়া কারো আমানতের মধ্যে হস্তক্ষেপ করার নামই হচ্ছে খেয়ানত। সূরা আনফালের 27 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন, এবং জেনে বুঝে তোমরা তোমাদের আমানতের মধ্যে খেয়ানত করো না। এই আয়াতে করিমার শানে নুজুলের মধ্যে লেখা আছে যে ফরজ ছেড়ে দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে খেয়ানত করা, আর সুন্নাত ছেড়ে দেওয়াটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করা। আর এই আয়াতে করিমা হযরত আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ইহুদিদেরকে মুহাসরা করে রেখেছিলেন, তাদেরকে ঘিরে রেখেছিলেন। তো কয়েকদিন যাবৎ তারা পেরেশানিতে ভুগছিল, টেনশনে ভুগছিল যে তারা বের হতে পারছে না, না খেতে পারছে, না আহার করতে পারছে, তারা রক্ষা পাবে কীভাবে। কাজেই ইহুদিদের সর্দার কাব বিন সাদ, সে ওই ইহুদিদেরকে ডেকে সে বলল যে এখন আমাদের কাছে বাঁচার কয়েকটা উপায় আছে। একটা হলো যে আমরা সবাই মিলে তওবা করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান নিয়ে আসি, কারণ আমরা সবাই কিতাবের মধ্যে আমরা পড়েছি যে তিনি আল্লাহ রাসূল, আর এটা প্রমাণ হয়ে গেছে। আমরা যদি ঈমান নিয়ে আসি তার প্রতি, তার কথা যদি মেনে নিই, তাহলে আমরা বাঁচতে সক্ষম হব। তো সেখানে উপস্থিত ইহুদিরা এই কথায় রাজি হয়নি, তারা বলতে লাগলো যে না, আমরা মান্য করব না, আমরা ঈমান আনব না। তখন কাব বিন সাদ ওই ইহুদিদের সর্দার তখন বলল যে তাহলে আমাদের কাছে উপায় হচ্ছে যে এখানে আমাদের কাছে যে আমাদের সন্তান সন্ততি স্ত্রী যারা আছে, আমরা সবাই মিলে তাকে হত্যা করে দিই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবি আছে তাদের সাথে আমরা তরবারি বের করি, তাদের সাথে যুদ্ধ করি, কারণ তাদের সাথে যুদ্ধ করার পরে আমরা যখন ধ্বংস হয়ে যাব, আমরা মারা যাব, তখন আমাদের কোনো আর কষ্ট, আমাদের স্ত্রীর ব্যাপারে কোনো কষ্ট থাকবে না, সন্তানের ব্যাপারে কোনো কষ্ট থাকবে না, কোনো টেনশন থাকবে না, আমরা টেনশনহীন আমরা পৃথিবী থেকে বিদায় নেব। এই কথার মধ্যেও তারা ইহুদিরা বলল সম্মত হলো না, তারা বললো না এটাও আমরা করব না, আমরা আমাদের হাতে কীভাবে আমাদের সন্তান সন্ততিকে হত্যা করতে পারি। তারা বলল, এক কাজ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মীমাংসা করি, সুলহা করি। সুলহা করার পয়গাম কাব বিন সাদ কী করলো, যে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে পাঠালো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের ব্যাপারে যে ফয়সালা করবে সেটা হবে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। তো এই কথাটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন ছিল যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাটা কী ছিল। তো অপরপক্ষ থেকে কাব যে ইহুদিদের সর্দার ছিল সে বলল, আচ্ছা ঠিক আছে, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আর আপনি যে সাদের কথা বলেছেন তার সাথে আবু লুবাবার ভালো সম্পর্ক আছে, তো আবু লুবাবা যেটা বলবে সেটা আমরা শুনে নেব। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, যখন কাব কাফের ইহুদিদের সর্দার কাব বিন সাদের কাছে গেল, সেখানে গিয়ে ইশারায় বলে দিল, অর্থাৎ যখন কাব জিজ্ঞেস করলো যে আমাদের জন্য কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার ফয়সালা করাটা কি, তার মেনে নেওয়াটা কি ঠিক, লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইশারা করলেন গর্দানের দিকে। গর্দানের দিকে ইশারা করে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানত ছিল, যে কথাটা গোপন ছিল, সে কথাটা প্রকাশ করে দিলেন। অর্থাৎ গর্দানের দিকে ইশারা করে বলেন যে তার কথা মেনে নেওয়াটা নিজের গলা কেটে দেওয়ার সামিল। পরে আবু লুবাবা রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ তার অন্তরে আসলো যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সাথে খেয়ানত করেছি। তিনি কী করলেন, সেখান থেকে বের হয়ে নিজেকে মসজিদের স্তম্ভের সাথে নিজেকে বেঁধে নিলেন, আর তিনি অনুশোচনা করছিলেন, অনুতপ্ত হচ্ছিলেন। আর তার স্ত্রী কী করতো, শুধু যখন খাবারের সময় হতো এসে কী করতো, রশি খুলে দিত আর খাবার দিয়ে দিত, আবার পরে রশি দিয়ে বেঁধে দিত। কিন্তু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাচ্ছেন না, সাত দিন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ব্যাপারটা এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আবু লুবাবা নিজেকে না বেঁধে আমার কাছে এসে কথা বলতো আমি তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু যেহেতু সে নিজেকে বেঁধে নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না। যাক, কিছুদিন পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আবার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে আমার রশি খুলবেন না, আমি নিজে খুলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রশি খুলে দিলেন। এরপর আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে এই শহর থেকে মানে বের না করব ততক্ষণ পর্যন্ত আমি নিজের জন্য ক্ষমা এটা মনে করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামালেন আর বললেন যে এক কাজ করো, তোমার সম্পদ হতে তোমার এক তৃতীয়াংশ সম্পদ তুমি কী করো, তুমি বন্টন করে দাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অবশেষে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ থেকে এক তৃতীয়াংশ তিনি বন্টন করে দিলেন। মাদিনার যারা দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতে করিমার যে শানে নজুল কতই চমৎকার, যে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সামান্য একটু মিস্টেক হয়েছে, তিনি নিজেকে কত অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করেছেন, নিজেকে রশি দিয়ে বেঁধেছেন আর নিজের সম্পদকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেককার বানিয়ে দিক। আর এই যে খেয়ানতের মতো যে এমন একটা যে ঘৃণিত একটা গুনাহ, তা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনটি বিষয় এমন রয়েছে যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি মুনাফিক হবে, যদিও সে নামাজ পড়ুক, যদিও সে রোজা রাখুক। নাম্বার এক, যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাফি করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে। খেয়ানতের হুকুম কী, প্রত্যেক মুসলমানের উপর আমানত রক্ষা করা ওয়াজিব, আর খেয়ানত করা হারাম, আর খেয়ানত হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আর এক জায়গায় হাদিসে করিমার মধ্যে আছে যে যে ব্যক্তির মাঝে চারটা খসরত পাওয়া যাবে সে হবে খালিস মুনাফিক। তিনটা পাওয়া গেলে তো মুনাফিক, আর চারটা পাওয়া গেলে খালিস মুনাফিক। এক নম্বর, যখন কথা বলবে মিথ্যা কথা বলে, যখন বাধা করবে তখন সেটা ভঙ্গ করবে, আর যখন আমানত রাখা হবে সেটার খেয়ানত করবে। আর নম্বর চার, যখন ঝগড়া করবে তখন গালি দিবে। এই চার নম্বর, চারটা যদি বৈশিষ্ট্য পাওয়া যায় একজন মানুষের মাঝে তাহলে সে হবে পাক্কা মুনাফিক, অর্থাৎ খালিস মুনাফিক। হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে কিছু লোক এসে উপস্থিত হলো আর আরজ করলো যে আমরা হজের জন্য, হজের সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আর সিফাহ নামক স্থানে আমাদের কাফেলার মধ্য থেকে একজন লোক মারা গেল। আমরা যখন তার জন্য কবর খুঁড়লাম তখন অনেক বড় একটা কালো সাপ আমরা দেখলাম যে কবরকে ভরে রেখেছিল। যখন আমরা কী করলাম, দেখলাম যে এই কবরের মধ্যে সাপ আছে, আমরা আর একটা কবর খুঁড়ে দিলাম। যখন আর একটা কবর খুঁড়লাম সেটার মধ্যেও সাপ ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসআলার সমাধান করার জন্য সেখানে উপস্থিত হলেন। হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এটা হচ্ছে তার খায়ানতের শাস্তি যা সে সব সময় করত। তোমরা এক কাজ করো, এই দুইটা কবর তোমরা খুঁড়েছ, দুইটাতে সাপ রয়েছে, যে কোনো একটার মধ্যে তোমরা কী করে দাও, তাকে দাফন করে দাও। খোদার কসম, তোমরা দুনিয়ার পুরো জমিনকে যদি খুঁড়ে নাও তারপরও সেখান থেকে সাপ বের হবে, একই অবস্থা হবে। অবশেষে লোকেরা কী করলো, ওই সাপ ভর্তি কবরের মধ্যে তাকে দাফন করে দিল। যখন তারা সবাই ফিরে আসলো আর তার যে সফরের মধ্যে যে জিনিসপত্র ছিল, যে পাথেও ছিল, সেগুলো নিয়ে আসলো আর ঘরের লোকদেরকে দিল, আর তার স্ত্রীকে তার ব্যাপারে এই বিষয়গুলো যখন বলল তখন তার স্ত্রী বলল, আসলে আমার স্বামী খাবার বিক্রি করত আর সে খাবারের মধ্যে খায়ানত করত। এভাবে করত যে খাবার থেকে কিছু অংশ ঘরের জন্য রেখে দিত আর বাকি যে ঘাটতিটা পূরণ করার জন্য সেটাতে ভেজাল মিশ্রিত করত। এই যে আমানতের খেয়ানত করত, মানুষকে ধোকা দিত, যার কারণে তাকে কবরে এই শাস্তি দেওয়া হয়েছে। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, অনেক লোক আছে যারা ওজন দেয়, সবজি বিক্রি করে, দুধ বিক্রি করে, তাদের কাছে পাল্লা থাকে। মনে রাখবেন যে মানুষ মানে চুরি করার অনেক পন্থা, ডিজিটাল পাল্লার মধ্যে চুরি হতে পারে, আবার যেটা কাটাওয়ালা পাল্লা সেটাতেও চুরি হতে পারে। তো যারা চুরি করছেন মনে রাখবেন যেটা অনেক বড় অপরাধ, এটা আমানতের খেয়ানত। আপনি যে কম দিচ্ছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে যারা কম দিত তাদের উপর আজাব এসেছিল। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, তোমরা পাল্লা এবং মাপের যে যন্ত্র আছে তোমরা সেটাতে কম দিও না, ভালোভাবে তোমরা ওজন দাও। ওজন দেওয়ার সময় তোমরা ঘাটতি করো না, কম দিও না, এটা অনেক বড় অপরাধ, এটা আমানতের খেয়ানত। আপনি তার কাছে মূল্য ঠিকই নিয়েছেন, টাকা ঠিকই নিয়েছেন। অনেক সময় দুধের মধ্যে অনেকে পানি মিক্স করে বিক্রি করে, পাউডার দুধ মিক্স করে বিক্রি করে দেয়, এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আবার অনেক লোক আছে যারা কিছু সময়ের জন্য মানুষের কাছে কোনো জিনিস তারা নেয় ইউজ করার জন্য, আবার সেটাকে এমনভাবে ইউজ করে যে জিনিসটাই নষ্ট করে ফেলে। কারো কাছে বই নিয়েছেন পড়ার জন্য, ওই বই পড়তে পড়তে পেজ ছেড়ে ফেলেন, বইয়ের উপর আপনি হেডলাইন লাগাচ্ছেন, সেটাতে কালার করতেছেন, তো এটা তো আপনাকে অনুমতি সে দেয় নাই, আর যদি অনুমতি দেয় সেটা আলাদা ব্যাপার। আবার বইয়ের পাতাটাকে আপনি উল্টে ভাঁজ করে রেখে দিচ্ছেন, তো এটাগুলো হচ্ছে আমানতের খেয়ানত। কারো কাছে গাড়ি নিয়েছে চালানোর জন্য, এমনভাবে চালিয়েছেন নষ্ট করে দিয়েছেন, তো আল্লাহ তাআলার ভয় থাক অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এখন আমরা জানবো যে মানুষ খেয়ানত কেন করে, এ থেকে বাঁচার উপায় কী। খেয়ানত করার এক নম্বর কারণ হচ্ছে বদ নিয়ত, খারাপ নিয়ত। খারাপ নিয়ত মানুষের আমলকে বিনষ্ট করে দেয়, বরং বরবাদ করে দেয়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের নিয়তকে ঠিক রাখে এবং এই জেহেন যেন বানায় আল্লাহ জাল্লা আমার সুন্দর নিয়ত আর ইমানদারিত্বের বদৌলত দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুক। খেয়ানত করার দ্বিতীয় কারণ হচ্ছে ধোকা, ধোকা দেওয়ার অভ্যাস। এর চিকিৎসা হচ্ছে বান্দা নিজের মাথায় যেন এটা রাখে, মাথায় যেন ধোকা দেওয়ার ক্ষতিকে যেন সামনে রাখে। দুনিয়ার ক্ষেত্রেও এই খেয়ানত অনেক মন্দ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধোকা দেওয়াটা মুমিনের সিফাত নয়। ধোকা দেওয়ার মাধ্যমে মানুষের সম্মান বিনষ্ট হয়ে যায়, মানুষের বিশ্বাস শেষ হয়ে যায়। সবসময় মানুষ মুসলমান ব্যক্তির এহতেরাম করার চিন্তা রাখবেন, ধোকা দেওয়া থেকে বাঁচবেন। খেয়ানত করার তৃতীয় কারণ হচ্ছে যে তাওয়াক্কুল আলাল্লাহর ঘাটতি। যখন বান্দার কাছে তাওয়াক্কুল থাকে না, সে মনে করছে যে ধোকার মাধ্যমেই উপার্জন হয়, কিন্তু না, আল্লাহ তাআলা যার রিজিকের মধ্যে যেটা লিখে দিয়েছেন সেটা সে পাবেই। মানুষ বেশি থেকে বেশি উপার্জন করার জন্য কী করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন আল্লাহ আজ্জা ওয়াজাল্লার উপর কামেল ভরসা রাখে এবং এই মাদানী জেহেন বানায় যে যে বিষয়টাই খেয়ানত করার কারণ হয় আমাদেরকে সেটা থেকে বাঁচতে হবে, কারণ আখিরাতের আজাব কঠিন, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও কঠিন। আর খেয়ানতের চতুর্থ কারণ হচ্ছে নিজের নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য চেষ্টা করা। মানুষ সবসময় চায় যে নিজের নফসের যেটা আকাঙ্ক্ষা আছে সেটাকে পূরণ করতেই হবে, সেটা না করলে আর হয় না। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের নফসের জন্য মুহাসাবা করে, হিসাব করে, আর নফসের যে কুচক্র আছে, নফসের যে চক্রান্ত আছে, নফসের যে ষড়যন্ত্র আছে সেটার থেকে বাঁচার যেন চেষ্টা করে। রাজা নফসে দুশ্মন হ্যায় দম বে না আনা, কাহাঁ তুমনে দেখে হ্যায় চন্দ্র আনে ওয়ালে। আর খেয়ানতের আরেকটা কারণ হচ্ছে মুসলমানকে ক্ষতি করার সবসময় চেষ্টায় থাকা। এক দোকানদার আরেক দোকানদারের ক্ষতির মধ্যে লেগে থাকে, মনে করে যে তার দোকানে যেন কাস্টমার না যায়, পুরো কাস্টমার যেন আমার দোকানে চলে আসে। মুসলমানের মানে উপকার করার কোনো ইন্টেন্সিটি নাই, চিন্তাধারা নাই। এক দোকানদার জানে যে আমার কাছে কাস্টমার আসছে, আমার কাছে জিনিস নাই, আমার পাশের দোকানদারের কাছে আছে। সে কী করছে, বলছে ভাই পাওয়া যাবে। সে তার পাশের দোকানদারের কথা না বলে দিয়ে তাকে অন্য রাস্তা দেখা দিল যে ওইদিকে চলে যাও, কিন্তু অথচ সে যদি বলতো আমার পাশের ভাইয়ের দোকানে আছে, সে সেখান থেকে নিত, তার মুসলমান ভাইয়ের কী হইতো, লাভ লাভ হতো, অথচ সে কী করলো, ক্ষতি করে দিল। আর খেয়ানতের ষষ্ঠ কারণ হচ্ছে মন্দ সাহচর্য, মন্দ সাহচর্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাদিনী চ্যানেলের দর্শক মধ্যে সবসময় নেককার ব্যক্তিদের সঙ্গে থাকুন, দাওয়াত ইসলামীর মাদিনী কাফলার মধ্যে সফর করুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন, আমিরের সোনাতের প্রোগ্রাম দেখতে থাকুন, মাদিনী মুজাকারা দেখতে থাকুন। ইনশা আল্লাহ আজাবাজাল্লাহ আপনার মাঝে নেকি করার স্পৃহা প্রতিভা সৃষ্টি হবে। মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও একটা আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।